বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 17 ফেব্রুয়ারি, 4 ফাল্গুন, এবং ফার্সি আঠাশ বাহমান। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলো হার্সে এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলো হার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা firsttoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এছাড়া আমাদের এই অনুষ্ঠান বাদর 5 স্যাটেলাইট এবং ইরান স্যাটেও একযোগে প্রচারিত হচ্ছে। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে কিংবা অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন ব্যবহার করেন যারা, তারাই আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো বার্তা সহ বিশ্বের গুরুত্বপূর্ণ খবরাখবর। সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে দুটি প্রতিবেদন। প্রথমেই শুনবেন তুরস্ক ও ইসরায়েলের মধ্যে গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা বিস্তার বিষয়ে আমাদের ভাষ্যকারের একটি বিশ্লেষণ। এদিকে বাংলাদেশে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের শেষ দিন আজ। এযাবৎ 300-এরও বেশি নাম জমা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ 10 জনের নাম দিয়েছে। বিএনপি বলেছে এটা আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার অপচেষ্টা, তাই এই তৎপরতায় বিএনপির কোনো আগ্রহ নেই। এ বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে থাকবে আরেকটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজনে থাকবে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না জেনেও শত্রুরা পরমাণু প্রযুক্তি খাতে ইরানের অগ্রগতি রুখে দিতে চায়, জানালেন সর্বোচ্চ নেতা। ভিয়েনা সংলাপ, যে কোনো সময়ের চেয়ে চুক্তির কাছাকাছি থাকার কথা বলল ইরান, আলোচনার চূড়ান্ত পর্যায়ে থাকার দাবি আমেরিকার। বাংলাদেশে আগামী 22 ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। এবং ভারতের কর্ণাটকে হিজাব পরার কারণে মুসলিম মেয়েদের স্কুল কলেজে প্রবেশে বাধা দেওয়ার তীব্র নিন্দা, সাংবিধানিক অধিকার লঙ্ঘন বলে মন্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন তার দেশ যে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না তা শত্রুরাও জানে, কিন্তু তারা ইরানকে শান্তিপূর্ণ কাজেও পরমাণু প্রযুক্তি ব্যবহার করতে দিতে চায় না বলে এদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আয়াতুল্লাহিল উজমা খামেনেই আজ তাবরিজ গণ অভ্যুত্থানের বার্ষিকীতে ওই প্রদেশের জনগণের এক সমাবেশে ভার্চুয়ালি দেয়া এক ভাষণে এই মন্তব্য করেন। তিনি বলেন, আজ হোক অথবা কাল আমাদেরকে বেসামরিক কাজে পরমাণু জ্বালানির উপর নির্ভরশীল হতেই হবে। আজ যদি আমরা এই প্রযুক্তি পুরোপুরি আয়ত্তে না আনি, আগামীকাল আমরা পিছিয়ে পড়ব। সেদিন যাতে শত্রুদের মুখাপেক্ষী হতে না হয়, সেজন্যই আমরা পরমাণু কর্মসূচির প্রতি এতটা গুরুত্ব দিই। বিশ্বের বেশিরভাগ দেশ এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু শক্তির দিকে ধাবিত হচ্ছে, কাজেই আমাদেরকে এই খাতে ব্যাপকভাবে গবেষণা চালাতে হবে। ভাষণের অন্য অংশে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের দিন শেষ হতে যাচ্ছে, এই অঞ্চলের দেশগুলো সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জেগে উঠেছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক আলী বাকেরি কানি বলেছেন,
কয়েক সপ্তাহের আলোচনা শেষে আমরা এখন যে কোনো সময়ের চেয়ে পাশ্চাত্যের সঙ্গে চুক্তির সবচেয়ে কাছাকাছি রয়েছি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত 27 ডিসেম্বর থেকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা আলোচনা শুরু হয়। আলী বাকেরি এই আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি এক টুইটার পোস্টে আরও লিখেছেন, চুক্তির কাছাকাছি থাকলেও যতক্ষণ পর্যন্ত সব বিষয়ে ঐকমত্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে কোনো বিষয়েই ঐকমত্য হয়নি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় লিখেছিলেন, ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে ভিয়েনায় চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এখন পাশ্চাত্যকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত চলমান আলোচনা সম্পর্কে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক মন্তব্য করার পর আমেরিকার পক্ষ থেকেও একই ধরনের মন্তব্য করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড ফ্রাইস বলেছেন, আমরা একটি জটিল আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি। তিনি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে একথা জানান। প্রাইস বলেন, আমরা আলোচনায় একটি ভাগ্য নির্ধারণী পর্যায়ে উপনীত হয়েছি। উভয় পক্ষ পরমাণু সমঝোতার ধারাগুলো আবার মেনে চলতে পারবে কিনা সে সম্পর্কে শিগগিরই স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে। আসন্ন মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মিউনিখে এরকম সাক্ষাতের কোনো পরিকল্পনা এখনও নেই। তবে আগেও যেমনটি বলেছি, ভিয়েনা সংলাপ নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি আলোচনা আমাদের স্বার্থ রক্ষা করবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, তার সংগঠনের যোদ্ধারা নিজেরাই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বানাচ্ছে। তারা ইচ্ছা করলে এসব ক্ষেপণাস্ত্রকে প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে। টেলিভিশনে দেয়া বক্তৃতায় নাসরুল্লাহ মূলত ইহুদিবাদী ইসরায়েলি কর্মকর্তাদের লক্ষ্য করে এই বক্তব্য দেন। হাসান নাসরুল্লাহ বলেন, আমরা দীর্ঘ মেয়াদের জন্য নিজেরাই ড্রোন বানানো শুরু করেছি এবং যে কেউ তা কিনতে চাইলে অর্ডার দিতে পারে। সৈয়দ নাসরুল্লাহ বলেন, ইহুদিবাদী ইসরায়েল অন্যদেরকে যুদ্ধের হুমকি দেয়, কিন্তু তারা একথা ভালো করে জানে যুদ্ধ শুরু হলে তাদের কতটা মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েলি হুমকি নস্যাত করার জন্য হিজবুল্লাহ তাদের ক্ষেপণাস্ত্রকে আরও উন্নত করতে পারে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, তাদের হাতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র আছে এবং সেগুলো আরও উন্নত করা সম্ভব। ইসরায়েল ওই সমস্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম নয় বলে হাসান নাসরুল্লাহ জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে আগামী 22 ফেব্রুয়ারি মঙ্গলবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনা সংক্রমণ কমতে থাকায় দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আগামী 22 ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তিনি বলেছেন, যাদের 2 ডোজ টিকা নেওয়া হয়েছে তারাই শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করতে পারবেন, যারা 2 ডোজ টিকা পাননি তারা অনলাইনে ক্লাস করবেন। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন 1,26,57,222 জন শিক্ষার্থী, আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 34,40,448 জন। শিক্ষামন্ত্রী আশা করেছেন 21 ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর টিকা প্রদান শেষ হয়ে যাবে। শিক্ষামন্ত্রী আরও জানান, পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে 22 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান চালু করা হবে। আগে যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস চলছিল এখনও সেভাবেই চলবে, তবে প্রাথমিক বিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত আরও 2 সপ্তাহ পরে নেওয়া হবে। করোনা সংক্রমণের কারণে 2020 সালের 17 মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ 18 মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এ সময় শ্রেণী কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে, কিন্তু নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় 31 জানুয়ারি আবারও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি বা এসপি প্রধান অখিলেশ যাদব বলেছেন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নাম পরিবর্তন করে ভারতীয় ঝগড়া পার্টি রাখা উচিত। তিনি আজ এসপি সম্পর্কে বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পাল্টা জবাবে ওই মন্তব্য করেন। অখিলেশ যাদব বলেন, ভারতীয় জনতা পার্টি সর্বদা মানুষকে বিভ্রান্ত করে, প্রতারণা করে এবং মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করে। ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়, সেজন্য দলের নাম পরিবর্তন করে ভারতীয় ঝগড়া পার্টি করে নেওয়া উচিত, কারণ জনগণ তাদেরকে সমর্থন করছে না। এবারের বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদব করহাল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতে বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যে হিজাব বিতর্ককে কেন্দ্র করে 700-এর বেশি আইনজীবী, আইনের শিক্ষার্থী ও আইন বিশেষজ্ঞ একটি খোলা চিঠি লিখেছেন। ওই চিঠিতে মুসলিম মেয়েদের হিজাব পরার জন্য স্কুল কলেজে প্রবেশে বাধা দেওয়ার তীব্র নিন্দা জানানো হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত কর্ণাটকে হিজাব বিতর্ককে কেন্দ্র করে 700-এরও বেশি আইনজীবী, আইনের শিক্ষার্থী ও আইন বিশেষজ্ঞরা একটি খোলা চিঠি লিখেছেন। ওই চিঠিতে মুসলিম মেয়েদের হিজাব পরার জন্য স্কুল কলেজে প্রবেশে বাধা দেওয়া তীব্র নিন্দা জানানো হয়েছে। এটাকে সাংবিধানিক অধিকার লঙ্ঘন বলে মন্তব্য করা হয়েছে। এদিকে হিজাব বিতর্ক প্রসঙ্গে আজ বৃহস্পতিবার ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি আজ বলেন,
সংবিধান মে জো ফান্ডামেন্টাল রাইটস জো দিয়ে গয়ে হ্যায় ভারত কে হর নাগরিক কো উসকো আপ দিজিয়ে অর ইয়ে জো কর্ণাটক মে হিজাব কা জো ইস্যু খড়া হুয়া ও বিজেপি নে উসকো খড়া কিয়া হ্যায় ও 6 লড়কিয়াঁ তো পহলে সে হিজাব পেন কর আ রহি থি ও না আবি নেই শুরু কিয়া থা উনহোনে তো আপ পহলে সে আপনে উনকো খামখা আপনে এক রুল বানায়া অর উনকো রোক দিয়া।
আসাদুদ্দিন ওয়াইসি বলেন, সংবিধানে ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে সেটাকে আপনারা দিন। কর্ণাটকে হিজাব সম্পর্কিত যে ইস্যু সৃষ্টি করা হয়েছে বিজেপি সেটা করেছে। ওই 6 বালিকা আগে থেকেই হিজাব পরে আসতো, এখন তারা এটা শুরু করেনি। আপনারা এর জন্য অহেতুক রুল তৈরি করে তাদেরকে থামিয়ে দিয়েছেন। হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ বিশিষ্টজনদের খোলা চিঠিতে বলা হয়েছে, মুসলিম মেয়ে ও নারীদের প্রতি এই অবহেলা জনসাধারণের দৃষ্টিতে অমানবিক। এটি সংবিধান এবং সমগ্র সম্প্রদায়ের অবমাননা। মর্যাদা সহকারে বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হওয়ায় লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গেছে। হিন্দি গণমাধ্যম অফ ইন্ডিয়া সূত্রে প্রকাশ হিজাব পরার নিষেধাজ্ঞাকে মুসলিমদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন বলে আখ্যায়িত করে 765 জন আইনজীবী, আইনের ছাত্র, শিক্ষাবিদ এবং সমাজকর্মী একটি খোলা চিঠি লিখেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের আটক অর্থ হাতে নেয়ার যে সিদ্ধান্ত মার্কিন সরকার নিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেইজিং বলেছে, একটি মানবিক বিপর্যয়ের মুখে থাকা দেশের সম্পদ জব্দ করে তার সঙ্গে দস্যুর মতো আচরণ করছে ওয়াশিংটন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আফগান জনগণের মতামত ছাড়াই আমেরিকা তাদের জব্দ অর্থ ব্যবহার করছে, এমনকি নিজের পকেটের অর্থের মতো জমা রাখছে। আমেরিকার এই আচরণের সঙ্গে দস্যুর আচরণে কোনো পার্থক্য নেই। ওয়াং ওয়েনবিন আরও বলেন, আফগানিস্তানের চলমান সংকটের মূল হোতা হচ্ছে আমেরিকা এবং আফগান জনগণের ভোগান্তি আরও বাড়ানো কোনোভাবেই ওয়াশিংটনের উচিত হচ্ছে না। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাহী আদেশে আফগানিস্তানের আটক সাতশো কোটি ডলারের অর্ধেক অর্থ 2001 সালের 11 সেপ্টেম্বরের কথিত সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনের সামরিক সক্ষমতা শক্তিশালী করার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ইস্যুতে রাশিয়া যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মুখোমুখি অবস্থানে রয়েছে, তখন ল্যাভরভ তার তুর্কি সমকক্ষ মেভলুদ চাভুস ওগলুর সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করলেন। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 রুশ সেনা মোতায়েন রয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা করতে চায় বলে ন্যাটোভুক্ত দেশগুলো অভিযোগ করলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। মস্কো বলছে দেশটি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং সে পূর্ব দিকে ন্যাটো জোটের বিস্তার, বিশেষ করে এই জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিরোধী। ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা হবে না মর্মে রাশিয়া গ্যারান্টি চাইলেও আমেরিকা সেই গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ার সঙ্গে শক্তিশালী সামরিক সহযোগিতার অনুমোদন দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার পর তিনি এই অনুমোদন দেন। বুধবার রাতে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সামরিক সহযোগিতা সংক্রান্ত এক চুক্তির ঘোষণা দেওয়া হয়। এর আগে রুশ উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ কারাকাস সফর করেছেন। চুক্তির আওতায় ভেনিজুয়েলা ও রাশিয়ার মধ্যে শান্তি, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা প্রতিষ্ঠা হবে। প্রেসিডেন্ট মাদুরো বলেন, রাশিয়ার মতো দেশের সঙ্গে আমরা সামরিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য প্রস্তুতি ও প্রশিক্ষণ বাড়াব। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 9,870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যর্থতার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তার দলের জনপ্রিয়তা কমে যাচ্ছে। এ অবস্থায় অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য তিনি দ্বিমুখী নীতির অংশ হিসেবে দখলদার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের পদক্ষেপ নিয়েছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
তুরস্কে চলমান অর্থনৈতিক সংকট সেদেশের গণমাধ্যমগুলোর প্রধান খবর হয়ে আছে। সে দেশের জনগণ, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কবলে পড়েছে। তুর্কি দৈনিক ইয়ানি চাগ এ সংক্রান্ত এক প্রতিবেদনে লিখেছে, এরদোগান সরকার দেশ চালাতে অক্ষমতার পরিচয় দিয়েছে। দৈনিক সুজজুর এক খবরের শিরোনাম, সবকিছুর দাম বেড়েছে এবং অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তুরস্কের অন্যান্য দৈনিকের খবরও প্রায় একই ধরনের শিরোনাম চোখে পড়ে। সব গণমাধ্যমের একই বক্তব্য, আর তা হচ্ছে বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জন্য তারা প্রেসিডেন্ট এরদোগানের নীতিকে দায়ী করেছে। এ অবস্থায় প্রেসিডেন্ট এরদোগান তার দ্বিমুখী নীতির অংশ হিসেবে দখলদার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের পদক্ষেপ নিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, এরদোগান সরকার অর্থনৈতিক সংকট নিরসনে ব্যর্থ হয়ে এখন তাদের ধারণা, ইহুদিবাদী ইসরায়েল সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবে। বলা যায়, তুর্কি কর্মকর্তারা অভ্যন্তরীণ ও পররাষ্ট্রক্ষেত্রে নীতি সংশোধনের পরিবর্তে ইসরায়েলের সঙ্গে সখ্যতা গড়ে তুলে আবারও ভুল পথে পা বাড়িয়েছেন। বিষয়ের ব্যাপার হচ্ছে, প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগের তীব্র সমালোচনা করে এটাকে ফিলিস্তিনি জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছিলেন, কিন্তু এখন তিনি নিজেই বর্ণবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিযোগিতায় নেমেছেন। তুরস্কের একজন রাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকরাম একশি ইসরায়েল আমিরাতের সম্পর্কের ব্যাপারে তুর্কি কর্মকর্তাদের লোক দেখানোর সমালোচনার কথা উল্লেখ করে বলেছেন, আমিরাতের এই পদক্ষেপের প্রতি এরদোগান সরকারের সমালোচনা প্রশংসার যোগ্য, কিন্তু প্রশ্ন হচ্ছে, তুরস্ক কি ইসরায়েলের সঙ্গে বিরাজমান কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করবে?
তুরস্কের গণমাধ্যমগুলো লিখেছে, গত বেশ কবছর ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার হয়েছে। বিভিন্ন সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে, অনেক আগে থেকেই ইসরায়েল ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলেও তা এখন আরও জোরদার করা হচ্ছে। ইসরায়েলি সূত্রের উদ্ধৃতি দিয়ে তুরস্কের কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, গত দুই বছরে ইসরায়েল ও তুরস্কের গোয়েন্দা সংস্থার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বহুগুণে বেড়েছে। বর্তমানে এরদোগান সরকার মুসলমানদের চিরদুশ্মন ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের উদ্যোগ নিয়েছে। এরদোগান প্রশাসনের এই পদক্ষেপ থেকে বোঝা যায়, তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কারণে অন্য আরব দেশকে যে সমালোচনা করছে তা স্রেফ লোক দেখানো। তুরস্ক সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে তাদের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের পদক্ষেপ নিয়েছে। এরদোগানের এই দ্বিমুখী চরিত্রের অর্থই হচ্ছে মুসলিম বিশ্বের সাথে প্রতারণা ও ধোঁকা দেওয়ার চেষ্টা।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য বিভিন্ন দল, ব্যক্তি ও পেশাজীবীর কাছ থেকে পাওয়া 300+ ব্যক্তির মধ্যে প্রাথমিকভাবে 50 জনকে বাছাই করা হয়েছে। এ সম্পর্কে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে একটি নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও পেশাজীবীদের কাছ থেকে পাওয়া 300+ ব্যক্তির মধ্যে প্রাথমিকভাবে 50 জনের নাম বাছাই করা হয়েছে। এখন তাদের জীবন বৃত্তান্ত এবং অতীতের কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে। এ নিয়ে আগামী শনিবার ফের বৈঠকে বসবে সার্চ কমিটি। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির চতুর্থ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে গঠিত অনুসন্ধান কমিটিতে কারা কার নাম প্রস্তাব করেছে তা প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক বা সুজন। একই সঙ্গে সার্চ কমিটিকে স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে অভিজ্ঞ, সৎ, সাহসী ও সুনামের অধিকারী ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে সুজন। বৃহস্পতিবার দুপুরে অনলাইনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে লিখিতভাবে এই দাবি তুলে ধরেন সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসমা আব্দুর রব বলেছেন, নির্বাচন কমিশন সরকারের ক্ষমতার বৈধতা দেওয়ার উপায় হিসেবে ব্যবহৃত হতে পারে না। জনগণের ভোটাধিকার সুরক্ষা ও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন নয়, মূল বিষয় হচ্ছে নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকারের মূল এজেন্ডাকে পাশ কাটিয়ে বিদ্যমান সংকটের সমাধান করা যাবে না। এদিকে চলমান সংকট নিরসনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেছেন, কেবলমাত্র একটি তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সংকটের সমাধান দিতে পারবে না, আমাদের এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার।
রাজনৈতিক ঐক্যমত্যকে অন্তর্বর্তীকালীন সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটা প্রথম অপরিহার্য শর্ত সংকট থেকে বেরিয়ে যেতে হবে। আমরা যদি রাজনৈতিক ভাবে একটা চুক্তিতে উপনীত হই যে 3টি নির্বাচন এই ধরনের মডেলে হতে হবে, সেই মডেলটা কিরকম হতে পারে সেটা যেহেতু অলরেডি একটা উদাহরণ আমাদের দেশে আছে, সেটা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল, তার অধীনে 3টি নির্বাচনও হয়েছিল, সেই মডেলের কতগুলো দুর্বলতা আছে, কিন্তু সেই মডেল আবারও বিবেচনার মধ্যে আসতে পারে।
ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও কিছু আসে যায় না। যেখানে 300+ নাম জমা পড়েছে সেখানে বিএনপির ঘরে বসে থাকলেও কোনো লাভ নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু।
রংধনু রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই রূপকথার গল্প শুনতে পছন্দ করো, আর তাই তো আমরা মাঝে মধ্যে শিক্ষণীয় রূপকথার গল্প শুনিয়ে থাকি। আজকের আসরেও রয়েছে একটি ইরানি রূপকথা। গল্পের পর থাকবে একটি গান ও একটি কবিতা। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
এক শকুন আর এক শিয়ালের মাঝে বন্ধুত্ব হয়েছিল। একদিন শিয়াল বন্ধু শকুনকে বলল, দোস্ত, এই তুমি তো সব সময় আকাশেই উড়ে বেড়াও, শুভ্র মেঘ ছাড়া তো আর তেমন কিছুই দেখার সুযোগ তোমার হয় না। এক কাজ করো, তুমি একদিন আমার পিঠে চড়ে বসো, তোমাকে আমি পুরো বন জঙ্গল দেখাবো। এখন তো বসন্তকাল, বনের গাছগাছালি সবুজে শ্যামলে মাখামাখি, আর ফুলে ফুলে চারদিক একেবারে সুশোভিত, তোমার ভালো লাগবে, চলো একদিন।
শকুন চিন্তা ভাবনা করে দেখল একেবারে মন্দ হয় না। শিয়ালের প্রস্তাবটা শেষ পর্যন্ত গ্রহণ করল এবং শিয়ালের পিঠে চড়ে বসল। মনে তার বনাঞ্চল দেখে বেড়াবার স্বাদ।
শিয়াল তো এমনিতেই ভীষণ চতুর। শকুন তার পিঠে চড়ে বসার সাথে সাথে সে তার চালাকি শুরু করে দিল। কাঁটাময় ঝোপ জঙ্গল গাছগাছালি যেদিকে বেশি সেদিক দিয়ে সে ভীষণ গতিতে দৌড়াতে লাগল। ডালপালা আর কাঁটার আঘাতে শকুন বেচারার পাখার পালকগুলো একের পর এক ঝরে পড়তে লাগল। শিয়াল যেদিক দিয়ে দৌড়ে যাচ্ছিল পুরো রাস্তা জুড়ে শকুনের সাদা কালো আর খয়েরি ঝরা পালক ভর্তি। শকুনের পালক ঝরতে দেখেও শিয়াল তার দৌড় থামাল না, সে দৌড়াতেই লাগল।
এদিকে শকুনের পাখার সকল পালক ঝরে পড়ার পর এবার বুকের পালক ঝরতে লাগল। একটা সময় দেখা গেল শকুনের সারা গায়ে একটি পালকও অবশিষ্ট নেই। শিয়াল এবার শকুনের দিকে তাকিয়ে তার পালকহীন শরীর দেখে মনে মনে হাসল। শিয়াল শকুনের সাথে ঠাট্টা মশকরা করতে লাগল।
পালকহীন শকুন না পারে উঠতে আর না পারে শিকার করতে, সে কারণে বন্ধু শিয়ালের ওপর শকুন অনেকটা নির্ভরশীল হয়ে পড়ল। শিয়াল যা শিকার করত তা খেয়ে দে উচ্ছিষ্টটুকু শকুনকে খেতে দিত। কখনো কখনো শিয়াল শকুনের কথা ভুলেই যেত, ফলে শকুন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে খেয়ে খিদের জ্বালায় চড়ুইয়ের বাসায় হানা দিয়ে বাচ্চা কাচ্চা খেতে বাধ্য হতো।
এভাবে দীর্ঘদিন কেটে গেল। ধীরে ধীরে শকুনের পাখাই বুকে নতুন পালক গজাল। একেবারে আগের মতোই সকল পালক সে ফিরে পেল, ফিরে পেল আকাশে উড়বার এবং শিকার করার আগেকার অবস্থা। এখন সে বরং আগের চেয়েও শক্তিশালী। আত্মবিশ্বাস ফিরে পাবার পর একদিন শকুন তার বন্ধু শিয়ালকে বলল, দোস্ত, আমার তো যাবার সময় হলো। আচ্ছা, তুমি কখনো কি ভেবেছো শূন্য আকাশের বিশাল উচ্চতা থেকে নিচের এই জমিন দেখতে কেমন লাগে?
শিয়াল বলল, না তো।
শকুন বলল, অনেক সুন্দর, অনেক। এই জঙ্গলের ভেতর থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগে। তুমি যদি দেখতে চাও আমি তোমাকে নিয়ে যেতে পারি, যাবে কিনা একবার ভেবে দেখো।
শিয়াল মনে মনে ভাবল সুযোগটা হাতছাড়া করা ঠিক না, সে রাজি হয়ে গেল। আর শকুন তার পায়ের নখে শিয়ালকে আটকিয়ে দিল উড়াল। উপরে উড়ে যেতে যেতে শকুন শিয়ালকে জিজ্ঞেস করতে লাগলো, দোস্ত, এসে জমিনটাকে এখন কেমন দেখতে পাচ্ছ?
শিয়াল বলল, অনেক বড় দোস্ত।
শকুন আবারও উপরের দিকে যেতে লাগলো। কিছুটা উপরে উঠে আবার জিজ্ঞেস করলো, এখান থেকে কেমন দেখতে পাচ্ছ দোস্ত?
শিয়াল বলল, পুরো পৃথিবীটাকে একটা শহরের মতো মনে হচ্ছে।
শকুন আরো উপরে গিয়ে তৃতীয়বারের মতো জিজ্ঞেস করল, এখন কেমন দোস্ত?
শিয়াল বলল, এখন তো পৃথিবীটাকে একটা তরমুজের মতো লাগছে।
শকুন বলল, ঠিক আছে হে বীর, এবার তাহলে নিচে চলে যাও।
এই বলে শকুন তার পায়ের নখ থেকে শিয়ালকে ছেড়ে দিল। এত উপর থেকে ভীষণ গতিতে পড়তে পড়তে বাতাসের তোড়ে শিয়ালের গায়ের পশমগুলো ঝরে গেল। কিন্তু শিয়াল একটা কাজ করল, পড়তে পড়তে আল্লাহর কাছে সে ক্ষমা চেয়ে দোয়া করল, হে খোদা, আমাকে তুমি একটা নরম শরীর কিংবা চামড়ার তৈরি আলখেল্লার উপর ফেলো।
আল্লাহ দরবারে তার দোয়া কবুল হয়ে গেল। এক কৃষক নাস্তা খেতে বসেছিল, তার আলখাল্লাটি পাশেই খুলে রেখেছিল, সামনে ছিল বিচিত্র নাস্তা। কৃষকের নজর উপরে পড়তেই দেখল কি যেন একটা ঠিক তার উপর পড়তে যাচ্ছে, সে সরে গেল আর অমনি শিয়াল এসে পড়ল আলখাল্লার উপর। বেঁচে গেল শিয়াল, সেই সাথে চমৎকার নাস্তাও পেল তৈরি। পেট ভরে খেয়ে আলখাল্লা পরে সে রওনা দিল বনের ভেতর।
পথেই দেখা হলো সিংহের সাথে। সিংহ জিজ্ঞেস করল, আলখেল্লা পেলি কোথায়?
শিয়াল বলল, কেন জানো না, আমি সেলাই করি।
সিংহ আশ্চর্য হয়ে বলল, তাহলে আমার জন্য একটা সেলাই কর তোরটার মতোই।
শিয়াল বলল, আমি রাজি, তবে দুটো শর্ত আছে। আমার পাঁচটা হৃষ্টপুষ্ট হরিণ লাগবে, এক সপ্তাহ সময় লাগবে।
সিংহ পাঁচটা হরিণ এনে দিল। শিয়াল তার পরিবার পরিজনকে নিয়ে সেগুলো মজা করে খেল। সপ্তাহ শেষে সিংহের সাথে দেখা হলে শিয়াল বলল, আস্তিন আর বেল্টের জন্য ছোট্ট দুটি ভেড়ার বাচ্চাও লাগবে। সিংহ তাও দিল আর শিয়াল পরিবার আগের মতোই মজা করে সেগুলো খেল, কিন্তু সিংহকে আলখাল্লা বানিয়ে দিতে পারল না।
সিংহ বলল, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে কিন্তু।
শিয়াল বলল, ওস্তাদ, আলখাল্লা রেডি আছে ঘরে, চলুন।
ঘর মানে গর্তের কাছে গিয়ে শিয়াল পালাতে চাইল, কিন্তু লেজ ধরে ফেলল সিংহ। বেচারা শিয়ালের লেজ ছিঁড়ে গেল। সিংহ বলল, তোকে আমি ঠিকই চিনে নেব লেজবিহীন শয়তান।
শিয়াল পরদিন তার গর্ত থেকে বেরিয়ে দেখল তার বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে। সে তাদেরকে আঙ্গুর বাগানে নিয়ে গেল। গাছের উপরে উঠে শিয়ালেরা যখন আঙ্গুর খাচ্ছিল, লেজ কাটা শিয়াল তখন তার বন্ধুদের একজনের লেজ আরেকজনের লেজের সাথে বেঁধে দিল। এরপর বাগানের মালিককে খবর দিল। বাগানের মালিক তাড়াহুড়ো করে লাঠি হাতে আসতেই শিয়ালেরা ভয়ে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে সবাই তাদের লেজ হারাল।
এই ঘটনার খানিক পরেই সিংহ এসে হাজির। সিংহ বলল, শেষ পর্যন্ত তুই আমার হাত থেকে আর রেহাই পেলি না লেজ কাটা শয়তান।
শিয়াল মুচকি হেসে জোরে চিৎকার দিল। অমনি তার লেজ হারানো শিয়াল বন্ধুরা এসে হাজির হলো। সব শিয়ালেরই লেজ কাটা। এ অবস্থা দেখে সিংহ ভাবল শিয়াল ভয়ঙ্কর প্রতারণা করেছে। তার সরলতার সুযোগে শিয়াল কদিন তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থার জন্যে নিশ্চিন্ত মনে কাটিয়েছে। সিংহ শেষ পর্যন্ত শিয়ালকে লক্ষ্য করে বলল, হে বজ্জাত, তোর মতো প্রতারক আর কেউ নেই, সবাই তাদের লেজ হারালো।
এরপর থেকে সিংহ সতর্ক হয়ে গেল যেন শিয়ালের মতো কারো কাছে আর প্রতারিত হতে না হয়।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে একটি উপদেশমূলক গান। গানটি লিখেছেন ইমাম সাদিক আদনান, সুর করেছেন এসপি হাবিব, আর গেয়েছেন শিশুশিল্পী জাইমা নূর, সারামণি, রাফা ও নাবিহা।
দেখানো ভালো কাজে নেই তো কোনো দাম,
লোক দেখানো ভালো কাজে নেই তো কোনো দাম,
তার তরে কাজ করোই যদি কেন খোঁজো না,
তার তরে কাজ করোই যদি কেন খোঁজো না, লোক দেখানো ভালো কাজে নেই তো কোনো দাম, লোক দেখানো ভালো কাজে নেই তো কোনো দাম, তার তরে কাজ করোই যদি কেন খোঁজো না, তার তরে কাজ করোই যদি কেন খোঁজো না।
কাজটা যদি কেবল তোমার রবের তরে হয়, তিনি দেবের নিজের হাতে কাজের বিনিময়,
কাজটা যদি কেবল তোমার রবের তরে হয়, তিনি দেবেন নিজের হাতে কাজের বিনিময়,
থাকলে বাবদ রাজে খুশি লোকের চোখে হলে দোষে,
থাকলে বাবদ রাজে খুশি লোকের চোখে হলে দোষে,
দোজাহানে মিলবে রে ভাই জান্নাতে না,
তার তরে কাজ করোই যদি কেন খোঁজো না, তার তরে কাজ করোই যদি কেন খোঁজো না, লোক দেখানো ভালো কাজ নেই তো কোনো দাম, লোক দেখানো ভালো কাজ নেই তো কোনো দাম, তার তরে কাজ করোই যদি কেন খোঁজো না, তার তরে কাজ করোই যদি কেন খোঁজো না, তার তরে কাজ করোই যদি কেন খোঁজো না, লোক দেখানো ভালো কাজ নেই তো কোনো দাম, লোক দেখানো ভালো কাজ নেই তো কোনো দাম, তার তরে কাজ করোই যদি কেন খোঁজো না।
ছোট্ট বন্ধুদের কণ্ঠে গানটি শুনলে আশা করি ভালো লেগেছে। বন্ধুরা, এবার শুনবে বাবাকে নিয়ে একটি কবিতা, আমার বাবা লক্ষ্মী বাবা। শিরোনামের কবিতাটি আবৃত্তি করেছে কাজী তাসনিয়া বিনতে সলিম।
আমার বাবা লক্ষ্মী বাবা, মিষ্টি আনে রোজ, বাবার সাথে বাহিরে গেলে খাওয়ার ভুঁড়ি বোঝ। বাবা যখন আদর করেন আমায় কোলে তুলে, বাবার প্রতি সব অভিমান যাই তখনই ভুলে। বাবা আমার খেলার সাথে বন্ধু প্রিয়জন, বাবা আমার পূরণ করেন সকল প্রয়োজন। আমি বাবার, বাবা আমার, আমার আপন জন, বাবার মতো হয় না আপন অন্য কোনো জন। জীবন জুড়ে মাথার পরে বাবার ছাতার মতো, কারো কাছে তার ভূমিকা বিশাল গাছের মতো। শক্তি সাহস সূর্য ছায়, সারা জীবন জুড়ে চলার পথে পাথে হয় স্নেহের চাদর মুড়ে। বাবা বিনে চলার পথে হাজার রকম ভয়, রাখলে বাবা এই হাতে হাত সব বাধা হয় জয়। বাবার প্রতি সালাম হাজার হায়াত বাড়ুক তার, এই জীবনের সফলতায় বাবাই অহংকার।
কাজী তাসনিয়ার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে তো বন্ধুরা, তোমরা যারা রংধনু আসরে অংশ নিতে চাও তারা তোমাদের মোবাইল বা টেলিফোন নাম্বার জানিয়ে দাও, আমরাই তোমাদের কাছে ফোন করে সাক্ষাৎকার নেব।
আর তোমরা চাইলে গান, ছড়া, কবিতা, সুরা কিংবা কৌতুক আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0098903506549 0।
তো বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নেছি রংধনুর আজকের আসর।
রংধনু আসর শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। আজ 17 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। ঢাকার শিরোনাম, 513 কোটি টাকা আত্মসাত, পিকে হালদার সহ 14 ব্যক্তির বিরুদ্ধে 13 মামলা অনুমোদন। মানবজমিন, বিনা বেতনে চাকুরিতে যোগ দিচ্ছেন শিক্ষকরা, ইত্তেফাক। সার্চ কমিটির কার্যক্রম তামাশা বলেছে বিএনপি। যুগান্তর, সংক্ষিপ্ত সিলেবাস শেষে এসএসসি এইচএসসি পরীক্ষা কালের কণ্ঠ। মতামত, নির্বাচন কমিশনের নাম প্রস্তাব নিয়ে লুকোচুরি কেন? প্রথম আলো। কলকাতা শিরোনাম, পাশে আছি ওআইসির গাড়িতে গুলিকাণ্ডে অভিযুক্তের বাড়িতে গিয়ে আশ্বাস যোগের মন্ত্রীর। সংবাদ প্রতিদিন, মসজিদ স্বরূপ চাইছে কৃষ্ণ জন্মভূমির মথুরা, তবে পেয়ারসে আর অযোধ্যার দরকার নেই। আনন্দবাজার পত্রিকা, আলোচনায় বসুন, মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল আজকাল। এনডিটিভি অনলাইনের খবর, হিজাব নিষিদ্ধ, উত্তরপ্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশে 22 ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে সরকার। এ সময় 2 ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পারবে, কিভাবে দেখছেন খবরটিকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি এই কারণে যে গত দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী একটা বিপর্যয়ের মধ্যে ছিল। তারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করতে পারেনি, ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি। যে পরীক্ষা গ্রহণ করা হয়েছে তার ভিতরে নানান রকমের বিতর্ক ছিল, কাঙ্ক্ষিত মাত্রার ফলাফল অনেকের পক্ষে করা সম্ভব হয়নি। এর কোনোটিই একজন শিক্ষার্থীর জন্য চাওয়া পাওয়ার হতে পারে না। সেই জায়গা থেকে যখন সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন আমি সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে কথা হচ্ছে, এই যে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আসলে এর আমরা কি সুফল পেয়েছি সেটি কিন্তু বিশ্লেষণের দাবি রাখে। বিশ্বের অনেক দেশেই এর চেয়েও করোনা তাণ্ডব বেশি গেছে, কিন্তু সে সমস্ত জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়নি। এবং সবচেয়ে বড় কথা ছিল যে শিশুরা যেহেতু করোনায় খুব একটা আক্রান্ত হয়নি বা হচ্ছে না, সেক্ষেত্রে তাদেরকে এইভাবে ঘরের ভেতরে আবদ্ধ রেখে আটকে রেখে তাদের জীবনে দুটি বছর অনেকটা নষ্ট করে দেয়া কেন করা হলো, কি দরকার ছিল, এগুলো বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আরও একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, গত কালকেও দেশে 34 জন মারা গেছে, তার পরের দিন কিন্তু এই সিদ্ধান্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে। এর চেয়ে কম যখন মানুষ মারা গেছে তখনও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি। আসলে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সংস্থা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে চাপ ছিল। এবং আরেকটি উল্লেখযোগ্য তথ্য হচ্ছে, সারা বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তার ভিতরে বাংলাদেশ অন্যতম। এই সিদ্ধান্ত অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার এই সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে কখনো মানতে পারিনি।
হিজাব বিতর্কের মধ্যে ভারতের উত্তরপ্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠি পেটা, কি বলবেন আপনি?
জি, ভারতে হিজাব বিতর্ক নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড তৎপরতা চলছে, বিশেষ করে সরকার এবং পুলিশ প্রশাসনের যে ভূমিকা, তা অত্যন্ত নিন্দাযোগ্য এবং আমি ব্যক্তিগতভাবে এর নিন্দা এবং প্রতিবাদ জানাই। মুসলমান নারীদের জন্য হিজাব পরা বা পর্দা করা ফরজ, শরিয়তের দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি মুসলমানদের একটি সংস্কৃতির অংশ, এই হিজাব পরা। সেক্ষেত্রে ভারত যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকে, একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র হয়ে থাকে, সেখানকার প্রশাসন যদি আধুনিক চিন্তা চেতনায় উদ্ভাসিত হয়ে থাকে, তাহলে তারা যে ভূমিকা নিচ্ছে এটি গ্রহণযোগ্য হতে পারে না, এটি কাঙ্ক্ষিত নয়। গত কাল যে ঘটনা ঘটেছে, যে সেখানে হিজাবের পক্ষে বিক্ষোভ করতে নারীরা রাস্তায় নেমেছিলেন, তাদেরকে পুলিশ লাঠি পেটা করেছে এবং বেশ নির্মমভাবেই লাঠি পেটা করেছে, এই বিষয়গুলো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে? আসলে বাস্তবতা হচ্ছে যে ভারতে যখন বিজেপি সরকার ক্ষমতায়, তখন তাদের কাছ থেকে আমি মনে করি এর চেয়ে ভালো কিছু আশা করা বেশ একটা কঠিন ব্যাপার।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। মসজিদ স্বরূপ চাইছে কৃষ্ণ জন্মভূমির মথুরা, এ শিরোনামের খবরে আনন্দবাজার পত্রিকা লিখেছে, 30 বছর আগে অযোধ্যার বিতর্কিত সৌধ ভাঙার সময় স্লোগান উঠেছিল, এ তো সামান্য ঝাঁকুনি, এখনো কাশী মথুরা বাকি। অর্থাৎ এরপর কাশী আর মথুরার পালা, সেখানেও মসজিদ ভেঙে মন্দিরে একচ্ছত্র আধিপত্য রাখবে। মথুরার শুভবুদ্ধি সম্পন্ন এবং ওয়াকিবল হিন্দুরা বলছেন, বটে, নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীত্বের আমলে সংসদে বিল পাশ হয়েছিল যে অযোধ্যা ছাড়া যে যে জায়গায় মন্দির মসজিদ পাশাপাশি আছে তারা সেখানেই অটুট থাকবে। অযোধ্যায় তো মন্দিরই ছিল না, কাশী মথুরায় মন্দিরও আছে মসজিদও, ফলে এই মসজিদের কিছু করতে গেলে প্রথমে সংসদে গিয়ে সে বিল ফেরাতে হবে, তা অত সহজ নয়। কিন্তু উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আবহে আবার কৃষ্ণ জন্মভূমি আন্দোলন মাথা চাড়া দিয়েছে। কলকাতা থেকে যাওয়া সাংবাদিক দেখলেন সেই কড়াকড়ি, তারা যেতে চেয়েছিলেন শাহী মসজিদে কিন্তু তাদের ঢুকতে দেয়া হয়নি, বলা হলো থামুন আর যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না তার উত্তর নেই উত্তরপ্রদেশ পুলিশের মুখে। আলোচনায় বসুন মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল। আজকালের এ খবরে লেখা হয়েছে, রাজ্যের আমলাদের বারবার তলব করেও সাড়া পেলেনি। এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। চলতি সপ্তাহে যে কোনো দিন মুখ্যমন্ত্রীকে রাজভবনে উপস্থিত হতে অনুরোধ করে চিঠি দিলেন তিনি। সেই চিঠি টুইটও করেছেন রাজ্যপাল। এ নিয়ে রাজ্যপালকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, রাজ্যপাল একটি সাংবিধানিক পদ, ধনখড় সেই পদের অমর্যাদা করেছেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেই পারেন, ডেকেও পাঠাতে পারেন, কিন্তু তা এইভাবে কেন টুইট করে বলবেন? প্রকাশ্যে টুইট করা অসভ্যতা। উনি কি বলতে চাইছেন উনি জমিদার? যদিও মুখ্যমন্ত্রীর তরফে এখনো কিছু জানানো হয়নি। তিনি রাজভবনে যাবেন কিনা তা অবশ্য সময়ই বলে দেবে। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রাত্যহিক আয়োজন কথাবার্তা শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না জেনেও শত্রুরা পরমাণু প্রযুক্তি খাতে ইরানের অগ্রগতি রুখে দিতে চায় বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ভিয়েনা সংলাপ যে কোনো সময়ের চেয়ে চুক্তির কাছাকাছি থাকার কথা বলল ইরান। আলোচনা চূড়ান্ত পর্যায়ে থাকার দাবি আমেরিকার। বাংলাদেশে আগামী 22 ফেব্রুয়ারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। ভারতের কর্ণাটকে হিজাব পরার কারণে মুসলিম মেয়েদের স্কুল কলেজে প্রবেশে বাধা দেওয়ার তীব্র নিন্দা, সাংবিধানিক অধিকার লঙ্ঘন বলে মন্তব্য। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.